18ই মার্চ 2017 দারুল উলুম ফেনী। গুরুত্বপূর্ণ ইসলাহি বায়ান পেশ করবেন শাইখুল হাদিস আরিফ বিল্লাহ, তরজমানে আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামত বরকাতুহুম।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وبلده والناس أجمعين، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, আমাদের সকলকে খালিস ইসলামী জিন্দগি দান করেন, ওর ভয়রা জিন্দগি মহান রব্বুল আলমিনের বন্দগির জন্য, জিন্দগি দুনিয়ার রং তামাশার জন্য না। মহান রব্বুল আলমিন আমাদেরকে বানাইছেনি, আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করছেন আল্লাপাকের বন্দগির জন্য। কোরআন শরীফে মহান রব্বুল আলমিন বলেন যে ওমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করছি কেবলমাত্র আমার ইবাদত বন্দগির জন্য। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তু বরায়ে বন্দগি হ্যায় ইয়াদ রাখ, বহর সর আব গন্দগি হ্যায় ইয়াদ রাখ, চন্দ রোজ আ জিন্দগি হ্যায় ইয়াদ রাখ, বরনা ফির শরমিন্দগি হ্যায় ইয়াদ রাখ, কর লে জো করনা হ্যায় আখির মৌত হ্যায়, এক দিন মরনা হ্যায় আখির মৌত হ্যায়। হে মানুষ, তোমার জিন্দগি কেবলই মহান আল্লাহর বন্দগির জন্য। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, হাজার বছর লাখো বছরের জন্য আমরা এখানে দুনিয়াতে আসি নেই। অল্প সময়ের মধ্যে অনন্তকালের সামান আমাদেরকে জোগাড় করতে হবে। বুদ্ধিমান মানুষ সে থাকে দুনিয়াতে, ফিকির তার থাকে আখেরাতের। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে বুদ্ধিমান মানুষ ওই ব্যক্তি, জ্ঞানী লোক সেই ব্যক্তি যে নিজের নফসের কথা শুনে না, আল্লাহ পাকের হুকুমের উপর জিন্দেগি বানায় এবং দুনিয়াতে, দুনিয়ার হায়াতে, দুনিয়ার জিন্দেগিতে মৃত্যুর পরবর্তী জীবনকে এখান থেকে সাজাইতে থাকে। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদেরকে সেই বুঝ দান করেন, সেই তৌফিক দান করেন। হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, হযরত থানভীর খলিফা, তিনি বলেন যে হো রহি হ্যায় উম্র মিসলে বরফ কম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম, সাঁস হ্যায় এক রহরবে মুলকে আদম, দফাতন এক রোজ ইয়ে জায়েগা থম, কর লে জো করনা হ্যায় আখির মৌত হ্যায়, এক দিন মরনা হ্যায় আখির মৌত হ্যায়। তিনি বলেন যে বরফের চাকা, বরফের পাটা যেরকম দমে দমে মুহূর্তে মুহূর্তে গলতে থাকে, অনুরূপভাবে তোমার আমার জীবনটাও মুহূর্তে মুহূর্তে শেষ হচ্ছে। আমরা মনে করি যে আমাদের 70 বছর বয়স হয়েছে, আমরা মুরব্বী হয়েছি, আসলে 70 বছর শেষ হয়ে গেছে, সেটা বাকি নাই, শেষ হয়ে গেছে। কোন নিঃশ্বাস মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম। জয়শ্রী করনি বয়শ্রী ভরনি হয় জরুর, কবর মেয়ে মাইয়ত উতরনি হয় জরুর, বয়স যেমন করব আমরা তেমনটা পরকাল জীবনে আমাদেরকে ফল ভোগ করতে হবে। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ দুনিয়া দার উমান্লা দার আলা মাল উমান্লা মাল আলা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াকে ঠিকানা মনে করে ওই মানুষ যে আসল ঠিকানা বুঝে না, দুনিয়াকে সম্পদ মনে করে সেই মানুষ যে আসলে প্রকৃত সম্পদের বুঝ যার মধ্যে পয়দা হয় নাই। আর হারাম দুনিয়া জমা করতে থাকে ওই মানুষ যার মাথায় বিবেক বুদ্ধি কিছু নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাও কানাত আদ-দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরা মিনহা শারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সারাটা দুনিয়ার দাম আল্লাহ পাকের নজরে একটা মশামাছির পর বরাবর যদি হইত তা আল্লাহ পাক কোন কাফের মুশরিককে এক ডোক পানি পর্যন্ত পান করতে দিতেন না। দুনিয়া এমন ঘৃণিত জিনিস যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাইতেছিলেন, রাস্তার পাশে একটা মরা বকরির বাচ্চা পড়েছিল। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিজাদিন আসাক্কা মাইতিন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মরা বকরির বাচ্চাটাকে দেখার পরে তিনি সঙ্গে থাকা সাহাবীদেরকে বললেন তোমরা কে আছো এটাকে এক দেড়হাম দিয়া খরিদ করবে? তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ এইটাকে তো কেউ ফিরিয়ে দিলেও কেউ নিবে না, যে মরা বকরির বাচ্চা তাও পচা গলা এটাকে কে নিবে, কেউ নিবে না, ফিরে দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন সেই মহান আল্লাহর কসম যার হাতে আমার জীবন, এই মরা বকরির বাচ্চাটা তোমাদের নজরে যত ঘৃণিত সমস্ত দুনিয়া আল্লাহ পাকের নজরে তার চেয়ে বেশি ঘৃণিত। আমার প্রিয় বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো দুনিয়া কাকে বলে? মা আলহাদ কাহানিল আখেরা, যে ধন সম্পদের নাম দুনিয়া না, ঘর বাড়ির নাম দুনিয়া না, টাকা পয়সার নাম দুনিয়া না, ব্যবসা বাণিজ্যের নাম দুনিয়া না। অনেকে বুঝতে না পারার কারণে, ইসলামের সঠিক জ্ঞানের অভাবের কারণে ধন দৌলত টাকা পয়সা সবকিছুকেই দুনিয়া মনে করে, এটা বিলকুল বোকামি এবং ইসলাম সম্পর্কে অজ্ঞতা। আমার প্রিয় বন্ধুর একটা মানুষের লাখ কোটি সম্পদ আছে, এক এক পায় হালাল, সে খায় আল্লাহর বন্দেগী করে, আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজই করে না, আল্লাহর কসম তার এই কোটি কোটি ধন সম্পত্তিটা দুনিয়া না, সবটা আখেরাতের সামান। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাফ বলছেন, পরিষ্কার ভাষায় বলছেন, আত-তাজিরু সাদিকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন, যারা ব্যবসা করে বাণিজ্য করে কিন্তু আল্লাহর ভয় সঙ্গে থাকে, শরীয়তের হুকুমের উপর তার জিন্দেগি থাকে, ব্যবসার মধ্যে সততা স্বচ্ছতা থাকে, এই মানুষদের মর্যাদা আল্লাহ পাকের নিকট এত বড়, কাল কিয়ামতে হাশরের ময়দানে সব মানুষ যখন পরেশান হতে থাকবে, চিৎকার করতে থাকবে, ওই সময় এই সৎ ব্যবসায়ীরা নবী রাসূলদের সঙ্গে থাকবেন এবং সিদ্দিকিনের সঙ্গে থাকবেন। তাহলে এতে বোঝা গেল ব্যবসা করার পরও তিনি কামিয়াব। কেন? যে হাম জাহাঁ চাহতে হ্যাঁ তেরা ফসানা ছেড় দেতে হ্যাঁ কই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ, তার অন্তরে আল্লাহর ভয় থাকে, সিনাতি ঈমান থাকে এবং অন্তর নূরে পরিপূর্ণ থাকে, দমে দমে কদমে কদমে আল্লাহ পাকের কথা যে মনে রাখে আর আল্লাহ পাকের হুকুমের বাইরে এক কদম রাখার তার হিম্মত হয় না। আল্লাহর কসম প্রিয় বন্ধুরা, এই মানুষ যদি বাদশাহ হয়ে যায় তো সেই বাদশাহও জান্নাতে যাবে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার ভাষায় বলছেন যে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন, আল্লাহ পাকের খাস রহমতের ছায়া দান করবেন। তার মধ্যে পহেলা নম্বর ইমামুন আদিল, ওই বাদশাহ যিনি দিনওয়ালা ইনসাফওয়ালা, যে বাদশাহ ন্যায় পরায়ণ বাদশাহ, সেই বাদশাহকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন। বোঝা গেল ইনি বাদশাহ বটে, কিন্তু এমন বাদশাহ যিনি ইমানওয়ালা বাদশাহ, এখলাসওয়ালা বাদশাহ, তাকওয়াওয়ালা বাদশাহ, আল্লাহর ভয়ওয়ালা বাদশাহ, ইসলামী জিন্দগিওয়ালা বাদশাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তরিকাওয়ালা বাদশাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বাদশাহ ছিলেন, রাষ্ট্র পরিচালক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, দিনভর আল্লাহর বান্দাদের খেদমতে তিনি নিজেকে উৎসর্গ করতেন, সারা রাত জাগতেন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, রাতভর ইবাদতে মশগুল থাকতেন, আর ওই রাতের ইবাদতের নূরের বরকতে দিনভর এভাবে জিন্দেগী কাটাইতেন যে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলতেন না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু পবিত্র কোরআনে বলেন যে আল্লাহ তাআলার বিশিষ্ট বান্দা যারা, তারা তো এমন হয় যে ব্যবসা করে, বাণিজ্য করে, লেনদেন করে, বেচা কিনা করে, কিন্তু এক মুহূর্তের জন্য তারা আল্লাহকে ভুলেন না। এজন্য এক বুজুর্গ বলেন যে নামি গোয়াম কিয়াজ দুনিয়া জুদাবাস বাহার কার একে বাসি বা খুদাবাস, যে আল্লাহ পাকের দিন তোমাদেরকে এই কথা বলে না। এ ভাই ছোট বাচ্চারা বসো এখানে, এই ছোট ছোটদেরকে এখানে দল বান্ধা বসাইছে কে? সামনে বসা উচিত বড় বড় ছেলেদের, বড় বড় মানুষদের যারা সমঝদার লোক, কিন্তু অনেকেই না বুঝতে পারে ছোট বাচ্চাদেরকে সামনে বসা, এই চিন্তা যে সামনে বসলে ওরা দুষ্টামি করবে না। আর যাদের বুঝি নাই ওরা দুষ্টামি করবে না তো কি করবে? কি বলা যেখানে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন লিয়ালিনি মিন কুবুরুল আহলামি ওয়ান নুহা, তোমরা যারা জ্ঞানী এবং সমর্থক তোমরা আমার নিকটে থাকবা, কাছে কাছে থাকবা। আর অনেক জায়গাতে দেখা যায় মাদ্রাসাওয়ালারা মাহফিলওয়ালারা ছোট বাচ্চাদেরকে সামনে বসাইয়া দেয়, তিনি কথা বলবেন তো বাচ্চাদেরকে দিকে তাকায় কি কথা বলবেন? ছোটদেরকে দেখলে তাদের বুঝ কতটুকু? সমর্থদার লোক, জ্ঞানী লোক সামনে থাকলে তখন আল্লাহর তরফ থেকে আরো বেশি মূল্যবান কথা আসতে থাকে। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মুস্তাফি শরীফ বলছেন বেশিমা বাসিকে বক্তে মা সবাদ, হে আল্লাহওয়ালা লোকেরা, যাদের আখিরাতের ফিকির বেশি, দিনের সমজ বেশি, তো আপনারা সামনে থাকেন। জানে মাস্তে তু সজ্জা সবাদ, আপনারা সামনে থাকলে আপনাদের রুহের নূরের বরকতে, আপনাদের পেশানির নূরের বরকতে আল্লাহর তরফ থেকে আমার উপর খাস রহমত নাজিল হইতে থাকে, যার হিসাব বেশুমার বন্দারা, সব বন্দারা পাইতে থাকে। এজন্য এই তরিকা, এই তর্জ এটা ঠিক না যে ছোট ছোট বাচ্চাদেরকে সব সামনে এনে বসায় দেওয়া হয়। আল্লাহ তাআলা বুঝ দান করেন আমাদেরকে। আরে ভাই এটা কি, এটা সরাও এখান থেকে। ছোট বাবুদেরকে সবাই নিয়ে এখানে বসে দিচ্ছে, এরা নড়ে চড়ে উঠে বসে। এদেরকে এক পাশে বসে দাও, শুধু সামনে না বসলেই হলো, বাইরে বাইরে বসানো, এখানে বসো, ওইখানে বসে যাও। হ্যাঁ বাবুরা এখানে বসে পড়ো, বস বস বসেন, বসে যান ভাই। হ্যাঁ ছোট বাচ্চাদেরকে নিয়ে সামনে বসে দেয়, আফসোসের বিষয়। তরবিয়ত না থাকলে এই অবস্থা হয়, তরবিয়ত নাই আমাদের। আকাবরে দিন থেকে দিন অর্জন করতে হয়, তখন দিনের যাত্রা যাত্রা দামি হয়, মূল্যবান হয় এবং নিখুঁত হয়। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, আমরা আমাদের জিন্দগি দুনিয়া কামানোর জন্য না, কিন্তু দুনিয়া বলে কাকে এটা বোঝা উচিত। এর জন্য আমি মধ্যখানে কথা বলতেছিলাম যে যে ধন সম্পদ উপার্জন করার নাম কিন্তু দুনিয়া না। যারা ধন সম্পদ উপার্জনকে দুনিয়া মনে করে, ইসলাম সম্পর্কে অজ্ঞতার ঘোর অন্ধকারে তারা নিবজ্জিত আছে। রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের সাহাবায়ে কেরাম বাগবাগানে কাজ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, তো আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলামের সাহাবায়ে কেরাম তারা কি দুনিয়াদার ছিলেন? আল্লাহ পাক তো পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামের সম্পর্কে এমন প্রশংসা করছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু পবিত্র কোরআনে বলেন মুহাম্মদ তো আমার রসূল লাগেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা থাকেন সাহাবায়ে কেরাম, তাদের স্থান হলো যে কাফেরদের বিরুদ্ধে তারা বজ্র কঠোর, ঈমান ওয়ালাদের জন্য তারা বহুত নরম দিল, এবং তাদেরকে দেখলেই দেখবা হামেশা আল্লাহকে নিয়ে ব্যস্ত, এই রুকুতে বিমূর হয়ে আছেন, সেজদার মধ্যে সেজদার নূরের ভিতরে ডুবে আছেন, এবং ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা, তারা হালাল রিজিকের ভিতরে তাদের জিন্দগি, হারামের ধারে কাছেও তারা নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওয়া রিযওয়ানা, তারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, কিন্তু তখনও আল্লাহ পাকের সন্তুষ্টির তালাশি তাদের মুখ্য থাকে, সেটার উপরেই তাদের নজর থাকে এবং সেটাই তাদের লক্ষ্য থাকে। এবং রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কসব হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, যে আল্লাহ পাকের ফরজ বন্দিগি পরে হালাল রিজিক উপার্জন করাও ফরজ। তো ফরজ কাজ দুনিয়াদারি হয় কিভাবে? কি আমার কথা আপনারা বুঝতে পারতেছেন ভাইয়েরা? এই যে ফরজ কাজ, এই দোকানপাট শহরে বন্দরে আমরা দেখি, এর দেখলেই মনে করলাম সব দুনিয়াদার বসে আছে। দোকানপাটে বসার কারণে যে তাকে দুনিয়াদার মনে করবে সেটা তার গুনাহ হবে। এক মুসলমান ভাইকে দুনিয়াদার মনে করা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনদের সম্পর্কে তোমরা নেক ধারণা রাখবা, সুধারণা রাখবা। তো দুনিয়ার লাইনে কাজকর্ম করার কারণে, চাকরি বাকরি করার কারণে, অফিস আদালত করার কারণে যদি কাউকে দুনিয়াদার মনে করা হয়, এটা ইসলাম সম্পর্কে একটা সম্পূর্ণ ভুল ধারণার কারণে মানুষ এরকম করে, এবং এটা উল্টা তার গুনাহ হবে। তুমি এক মুসলমানকে দুনিয়াদার কেন মনে করলা? মুসলমান তো ইমানওয়ালা, মুসলমান দিনওয়ালা, মুসলমান আখিরাতের ফিকিরওয়ালা, মুসলমান আল্লাহওয়ালা। তো তার প্রতি নেক ধারণা রাখা ফরজ। নেক ধারণা রাখা কোনো এরকম না যে নফল আমল, ভাই এটা করলে সওয়াব, না করলে গুনাহ হবে না, এমন না। কিন্তু মুস্তাহাব আমল এসাক যদি আপনি পড়েন তো সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু হাদিসে কুদসিতে বলেন, হে আদমের সন্তান, তুমি দিনের শুরু ভাগে আমার জন্য দুইটা রাকাত পড়ো। ইবনা আদম ইরকালি রাকাতাইনি আউয়ালান নাহার আকফিকা আখিরাহু। হে আদম সন্তান, দিনের শুরু ভাগে তুমি দুইটা রাকাত আমার জন্য পড়ো, দিনের শেষ পর্যন্ত তোমার যা জরুরত সেটা আমি পুরো করে দিব। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু নিজে হাদিসে কুদসিতে এই কথা বলছেন। এখন এই এশরাকের নামাজ পড়া এটা একটা মুস্তাহাব আমল, করলে অনেক ফজিলত, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু কোনো যে কোনো মুসলমান, যে কোনো মুসলমানের সম্পর্কে একটু এক বিন্দু পরিমাণ খারাপ ধারণা করলে এটা গুনাহে কবিরা হবে। এজন্য ভারতে এক বুজুর্গ ছিলেন শাহ আব্দুল গনি সাহেব ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে মুসলমান ভাইরা আরেক মুসলমানের প্রতি সুধারণা করার দ্বারা আখিরাত কামাইতে থাকো, নেকি উপার্জন করতে থাকো, নূর অর্জন করতে থাকো। যে কোনো মুসলমানের প্রতি লাখ কোটি নেক ধারণা করলে নেকি বাড়তে থাকবে। কাল কেয়ামতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না, তুমি আমার বান্দার প্রতি নেক ধারণা করলা কেন? দেখো না সে প্যান্টওয়ালা শার্টওয়ালা অফিসে যায়, দেখো না সে ব্যবসা বাণিজ্য করে, তার প্রতি নেক ধারণা কেন করলা? এই কথা আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না। কিন্তু কোন একজন বান্দার প্রতি যদি নাকি কুধারণা করা হয়, তো কাল কেয়ামতে অবশ্যই আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আমার বান্দাকে খারাপ জানছিলা কেন? তারা তুমি ধারণা খারাপ করছিলা কেন? তুমি দলিল পেশ করো। কি দলিল পেশ করবে? কোনো দলিল নাই। যখন দলিল পেশ করতে, প্রমাণ পেশ করতে পারবো না, তখন আজাব আর শাস্তি আর জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অনেক মানুষ কিন্তু এইভাবে অসাবধানতার কারণে জাহান্নাম কামাই করতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো জায়গায় গুনার কাজ হচ্ছে কিন্তু একটা মানুষ সেখানে নাই। মান শাহিদাহা ফাকারিহা কানা কামান গাবা আনহা, এক মানুষ সেখানে উপস্থিত ছিল, ওই গুনার কাজ দেখতেছিল, কিন্তু দেখা সে কষ্ট পাইছে, আহারে আল্লাহর নাফরমানি করতেছে। তো এই লোক সেই গুনার সামনে থাকা সত্ত্বেও, তার সামনে গুনার সংগঠিত হওয়া সত্ত্বেও, যেহেতু তার উপরে সে নারাজ ছিল, অসন্তুষ্ট ছিল, মনে কষ্ট পাইতেছিল, যে আল্লাহ পাক তাকে গুনাগার সাব্যস্ত করবেন না, কোনোই গুনা তার হবে না। ওমান গাবা আনহা ফারাজিয়াহা কানা কামান শাহিদাহা, আর যে ব্যক্তি সেখানে অনুপস্থিত ছিল, শুনলো যে অমুকের অমুকে খুন করে ফেলছে, কামটা খুব ভালো হয়েছে, এরকম অনেকে বলে না? এটা যে কত বড় মারাত্মক বিষয়। যখন কেউ মনে মনে খুশি হলো, ওই লোক অমুকের হত্যা করছে, জুলুম করছে, অত্যাচার করছে, মারধর করছে, অপমান করছে, তো শুনে মনে করতেছে ভালো হয়েছে। এই লোক সেই গুনার কাজে শরীর তো ছিল না, দূর থেকে মনে মনে সেটাকে সমর্থন করার কারণে, সাপোর্ট দেওয়ার কারণে কাল কেয়ামতে এইরকম একদম খুন করারই আজাব তাকে ভোগ করতে হবে, আরেকজনকে হত্যা করার আজাব তাকে ভোগ করতে হবে, আরেকজনকে অপমান করার আজাব তাকে ভোগ করতে হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, ইসলাম তো এমন পবিত্র দিন, এত পবিত্র ইসলাম যার মধ্যে আসে, ঈমান যার মধ্যে আসে, পয়লা নম্বরে তার অন্তরাত্মা একদম পবিত্র হয়ে যায়। এজন্য বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কদমাত ফাইনাল হাইয়্যা লা তুমনু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার বলতেছিলেন, সাহাবীদেরকে তাবেঈদেরকে উদ্দেশ্য করে যে ভাই তোমরা যদি কাউকে অনুসরণ করার দ্বারা নিজের জীবনটাকে সুন্দর করতে চাও তো যারা দুনিয়ার থেকে চলে গেছেন সে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহা মর্যাদা সম্পন্ন সাহাবা তাদেরকে তোমরা অনুসরণ করো। হ্যাঁ কানু আফজাল হাজিল উম্মা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সকলেই সর্বশ্রেষ্ঠ, কিন্তু বর্তমান দুনিয়াতে অনেক মুসলমান ভাইরা এরকম আছেন কোথার থেকে ইহুদি খ্রিস্টানদের লেখা বাংলা ইংরেজি বই পুস্তক পড়েন, ইতিহাস পড়েন আর সাহাবীদের সম্পর্কে কুধারণা করতে থাকেন এবং কঠিন কঠিন মন্তব্য করতে থাকেন। আমার প্রিয় বন্ধুরা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার ভাষায় বলে গেছেন তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু বাদি মা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, আমি দুই মহান আদর্শ দুই মহান দৌলত তোমাদের নিকট রেখে গেলাম, এই দুই জিনিসকে শক্ত মজবুত ভাবে ধরো তাহলে তোমরা পথ হারাবে না, গুমরা হবে না। একটা হলো আল্লাহর কিতাব কোরআনে পাক আর একটা হচ্ছে তোমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন আদর্শ। এই দুই জিনিসকে আমাদের ধরতে হবে, ইতিহাস ধরতে হবে, ভূগোল ধরতে হবে। ইতিহাস ভূগোল মানুষ জরুরতের কারণে দুনিয়ার জ্ঞান লাভের কারণে পড়ে, কিন্তু সেটা কোনো হেদায়েতের কিতাব না। হেদায়েতের কিতাব তো কোরআন শরীফ, হেদায়েতের কিতাব তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পূর্ণ জীবনটা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনেক মানুষ আবেগ তাড়িত হয়ে লেখাপড়া করলাম, এত বছর পর্যন্ত ইতিহাস পড়লাম পড়াইলাম, সেটাকে বিশ্বাস করব না? আরে ভাই, নমরুদের ইতিহাস আর ফেরাউনের ইতিহাস পড়ে কি বিশ্বাস করার আছে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দোস্ত না দুশ্মন? সেই ইহুদি খ্রিস্টানরা ইসলামকে বদনাম করার জন্য, ইসলামকে এবং ইসলাম ইসলামকে বদনাম করার জন্য ইসলামের যারা শ্রেষ্ঠ মহান পুরুষ সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তারা নানানভাবে বদনাম করার চেষ্টা করতে থাকছে, তাদের জীবনে কালিমা লেপন করার জন্য তারা চেষ্টা করতে থাকছে। আর বিশ্বের বহু মুসলমান এবং এদের মধ্যে সর্ব এক নম্বর হল শিয়ারা, এরা সেই যাতাকলে সেই ফাঁদের মধ্যে পড়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে ঘৃণিত ঘৃণিত ঘৃণ্য ঘৃণ্য ধারণা করতে থাকে। এর দ্বারা তো কাল কিয়ামতে মহান রব্বুল আলামিনের সামনে গিয়া আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদের কারো কুৎসা করবো না, কারো কাউকে গালি দিব না, কাউকে বদনাম করবো না। ফালাউ আন্না হাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দ আহাদিহিম ওয়ালা নসীফা, আমার তোমরা যদি কেউ উহুদ পাহাড় সুবিশাল উহুদ পাহাড় সমান স্বর্ণ আর স্বর্ণ সৎকা করো তো কোন সাহাবীর এক বিন্দুর বিন্দু পরিমাণের সমানও সেটা হবে না। কোশ্চিন গেল, কোন সাহাবী বিন্দু পরিমাণ দান করছিলেন আল্লাহর রাস্তা সেটা সমান হবে না। এত বড় মর্যাদা সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক দান করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোহবত এবং সান্নিধ্যের বরকতে, তার নজরের বরকতে, তার দোয়ার বরকতে। সেই সাহাবায়ে কেরামের প্রতি ধারণা খারাপ করা, নিজের আখেরাতকে বরবাদ করা ছাড়া তো কিছু না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'দা লাহুম জান্নাতিন তাজরি তাহতা আল আনহার। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমার রসূলের সাহাবী তারা মুহাজির হন কিংবা আনসার দোনো শ্রেণী, এরা সকলে ঈমান এবং ইসলামের ক্ষেত্রে অগ্রগামী এবং তারা ফার্স্ট ডিভিশন ফার্স্ট। এবং আল্লাহ পাক বলেন যে তাদের সকলের উপর আমি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি এবং তাদের জন্য আমি জান্নাত বরাদ্দ করে জান্নাত এখনই রেডি করে রেখে দিয়েছি, প্রস্তুত করে রেখে দিয়েছি। এর ভিতরে আরো আশ্চর্যের বিষয় হলো আল্লাহ পাক আরেক কথা যোগ করছেন, আমার নবীর সাহাবীরা সকলে তো জান্নাতি হবেনি, আর যারা নাকি কিয়ামত পর্যন্ত তাদের ইত্তেফা করবে, অনুসরণ করবে সাচ্চা ভাবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট যারা সাহাবাদের সাচ্চা অনুসারী। তো সাহাবীদের মর্তবা এতে আরো বেশি বুলন্দ ভাবে প্রমাণিত হলো যে সাহাবার মর্তবা তো আছেই, সাহাবি নিজে তো বড় আসেনি, সাহাবিকে যে অনুসরণ করবে সেও বড় হয়ে যায়। এজন্য ভারতের এক মহান বুজুর্গ সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারি, যিনি আওলাদের রসুল ছিলেন, তিনি একবার বলতেছিলেন এই ভারতের দারুল দেওবন্দের আকাবের দিন বুজুর্গানের দিনকে দেখলে মনে হয় কি যেন সাহাবিদেরই একটা জামাত যেন পিছনে রয়ে গেছে, এত বড় এই বুজুর্গানের দিনের শান এলম এবং আমল এখলাস নামাজ এবং ইত্তেবায় সুন্নত ইত্তেবায় শরীয়ত। এজন্য এক বুজুর্গ বলছিলেন যে সাহাবি গো নেহি লেকিন নমুনা থে সাহাবি কা, এই আকাবের দিন তারা সাহাবি তো ছিলেন না কিন্তু সাহাবিদের জিন্দা নমুনা ছিলেন এক একজন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়া আলু তো হাদিসে কুদসিতে এমনটাও বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব, যে কোনো মানুষ আমার কোন ওলির সঙ্গে দুশ্মনী করবে সে আমার সঙ্গে দুশ্মনী করলো এবং আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য এক বুজুর্গ বলছেন যে বাস তাজরিবা কর দেব দারি দায়রে মুকাফাত বা দুর্দ কাশা হর কে বড় উফতাদ দর উফতাদ। এক বুজুর্গ বলেন যে এই পৃথিবীতে জীবনভর এটাই একদম পরীক্ষিত বাস্তবতা দেখলাম যে যারাই কোনো আল্লাহওয়ালার সঙ্গে ঝামেলা করছে, কোনো আল্লাহওয়ালাকে কষ্ট দিচ্ছে, কোনো আল্লাহওয়ালাকে অপমান করছে, কোনো আল্লাহওয়ালার উপর জুলুম করছে, সে ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মুস্তাফি শরীফ বলছিলেন, আজ খুদা জোয়েম তৌফিক আদব বে আদব মাহরুম মন্দাজ ফজল রব, বড়দের সঙ্গে আলেমদের সঙ্গে মা বাবার সঙ্গে বুজুর্গানের দিনের সঙ্গে সাহাবাদের সঙ্গে নবী রসুলদের সঙ্গে আদব করার তৌফিক দেন হে আল্লাহ, কারণ যেই বেয়াদব হয় আল্লাহর রহমত থেকে সে বিতাড়িত হয় বঞ্চিত হয়ে যায়, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। ইবলিস বা হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নবর আল্লাহ তাআলা মারকাদাহু বলেন, ইবলিস এত বড় আলেম ছিল, এত বড় আবেদ ছিল, এত বড় আরিফ ছিল, একবার মাত্র আল্লাহ পাকের সামনে বেয়াদবি করার কারণে চিরদিনের জন্য বিতাড়িত হয়ে গেল, মরদুদ হয়ে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইবলিসের এলেমের কোনো কমি ছিল না, সমস্ত নবী রসুলদেরকে যা আল্লাহ এলেম দিচ্ছেন সমস্ত এলেম ইবলিসের মুখস্থ ছিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তু এত এলেম, এত আমল, এত এবাদত, এত সেজদা, এত মারেফত সবটা ধ্বংস বরবাদ হয়ে গেল, সবটা নিয়ে ইবলিস বরবাদ হয়ে গেল শুধু এক মুহূর্তের বেয়াদবির কারণে। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই আসমানের নিচে জমিনের উপরে এমন একটা উদাহরণ নাই যে নিজের দিনই উস্তাদের সঙ্গে বেয়াদবি করছে আর সেই ছেলেটা দিনের বড় আলেম হয়েছে, খাদেম হয়েছে দিনের, এর কোন প্রমাণ নাই পৃথিবীতে। যেই আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করে সেই ধ্বংস হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, একজন আলেমের সঙ্গে বেয়াদবি করলে যদি সে ধ্বংস হয়, একজন ওলির সঙ্গে বেয়াদবি করলে যদি ধ্বংস হয়, তাহলে একজন সাহাবির সঙ্গে বেয়াদবি করা কত বড় ধ্বংসের কাজ হবে। কারণ হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে তোমরা সাহাবিদের ব্যাপারে কখনো কটাক্ষ করবা না, খবরদার, সাহাবায়ে কেরামের মধ্যে আপোষে কখনো ভুল বুঝাবুঝি হয়ে যে কোনো কারণে তাদের ভিতরে হয়তো তিক্ততা এবং বিরোধ পয়দা হয়েছে, যার জেরও তাদের জীবনে হয়তো দেখা দিচ্ছে, কিন্তু শোনো, আমি উমর ইবনে আব্দুল আজিজকে তোমরা বড় মনে করো, আমি উমর ইবনে আব্দুল আজিজ বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেই ঘোড়ার পিঠে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, সেই ঘোড়ার খুরের আঘাতে যে ধুলাগুলো ওই ঘোড়ার নাকের ভিতরে গিয়ে ঢুকছিল, আমি উমর ইবনে আব্দুল আজিজের চেয়ে সেই ধুলার মর্তবা অনেক বড়, অনেক উঠতে। এই কথা বলছেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় মানুষ। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন, লাখ জুনায়েদ বাগদাদি, লাখ শামসুদ্দিন তাবরিজি, লাখ বড় বড় জিলানি, লাখ উমর ইবনে আব্দুল আজিজের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একজন সাহাবীর পায়ের ধুলার মর্তবা অনেক উঠে। এই রকম সাহাবায়ে কেরামকে মহব্বত করা এটা ঈমান, সাহাবায়ে কেরামকে শ্রদ্ধা করা এটা ঈমানের তাকাজা, এটা ঈমানের দাবি। যারা এই দৌলত থেকে মাহরুম থাকে তো কোরআন সুন্নার আলো থেকে, ইসলামী জীবন থেকে, ইসলামের নূর থেকে তারা মাহরুম থাকে এবং নিজে নিজের আখিরাতকে তারা বরবাদ করতে থাকে। যেখানে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সর্বোচ্চ প্রশংসা করতেছেন, ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা, তারা যখন রিজিক তালাশ করতে যান তো তাদের নজর থাকে আল্লাহ পাকের উপর, আমার মাওলা আমাকে দিবেন, কাসবুল হালাল ফরিজা বাদ আল ফরিজা। এবং কোরআন শরীফে রব্বুল আলামিন নিজে বলছেন, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, যখন তোমাদের নামাজ পড়া হলো এখন যাও তোমরা হালাল রিজিক উপার্জন করো আল্লাহ পাকের অনুগ্রহ মনে করে। হালাল রিজিক আল্লাহ পাকের অনুগ্রহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার দেহে গোশত পয়দা হয় হারামের দ্বারা এই দেহের ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এজন্য আমার প্রিয় বন্ধুরা, একজন মুসলমানের কর্তব্য তিল তিল হালালের উপরে থাকা, হারামের ধারে কাছেও না যাওয়া, হারাম থেকে নিজেকে পুরোপুরি দূরে রাখা। ওই গরিব মুসলমান যে বিন্দু বিন্দু হালালের উপর চলে, সে কোটি কোটি হাজার লাখ কোটি টাকার মালিক থেকে তার মর্তবা বেশি, যার এক এক বিন্দু হারাম অথবা হালাল হারাম মিশ্রিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই বান্দা হালাল খায়, মান আকালা তাইবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনা নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হালাল খায়, আল্লাহ রাসূলের কথা মোতাবেক জিন্দেগি চালায় এবং সব মানুষ তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ হয়ে যায়, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। তারিকাত বাজুজ খিদমতে খালকনিস বা তাসবিহ সাজ্জাদা ও দলকনিস। অনেক মানুষ এরকম মনে করে যে তসবি তাহলিল পড়তে থাকলে, পাগড়ি বান্ধা ঘুরতে থাকলে, আর বারবার নফল হজ উমরা করতে থাকলে, ওস আমি বহুত আগায় গেলাম জান্নাতের পথে। অথচ সে এখন পর্যন্ত গীবত ছাড়ে নাই, এখন পর্যন্ত জুলুম ছাড়ে নাই, এখন পর্যন্ত বোনের হক যে ঠগায় বোনকে ঠগাইছিল এখনো বোনের হক পরিশোধ করে নাই। নিজের ছেলে মেয়েদের মধ্যে ছেলেদেরকে অগ্রগামী বানায়া, ধন সম্পদের মালিক তাদেরকে বানায়া দিয়া মেয়েদেরকে ঠগাইয়া দিচ্ছে, আর এগুলো সব ঠিকঠাক করতেছে হজে গিয়া উমরা করার দ্বারা, হজ করার দ্বারা, আর দান সৎকার করার দ্বারা। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর হক এবং বান্দার হক দুটোই গুরুত্বপূর্ণ। আল্লাহর হক তো আল্লাহর হক, কিন্তু কোন মানুষ যখন বান্দার হক নষ্ট করে সেখানে ডবল হক নষ্ট হয়, আল্লাহর হকও নষ্ট হয় বান্দার সঙ্গে, আর বান্দার হক তো নষ্ট হয়। এজন্য যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে যে বান্দা নিজের হক না মাফ করে দিবে, আল্লাহ পাক কোশ্চেন কালো তাকে মুক্তি দিবেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে তোমরা জানো নিঃস্ব কাকে বলে? নিঃস্ব সাহাবায়ে কিরাম বললেন যে জানি ইয়া রাসূলুল্লাহ, মাল্লা দিনার লাহু ওয়ালা দিরহাম, যার কোনো টাকা পয়সা নাই সে নিঃস্ব মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আসল নিঃস্ব তোমরা চিনো না, আমার কাছে শোনো। যে দেখো, একটা মানুষ মুসলমান, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ভালো কাজ নেক আমল করতে থাকে, সওয়াব কামাই করতে থাকে, সারা দুনিয়ার মানুষ মনে করতে থাকে কত নেক আমলওয়ালা, কত ইবাদত বন্দেগীওয়ালা। কিন্তু এই লোকটা কাল কিয়ামতে ওদিকে কি দেখেন বলেন আপনি? কি জন্য বারবার এদিকে দিক তাকান? উঠেন, ওই পাশে গিয়ে বসেন, যান ওই পাশে, যান এইখানে, সামনে বসে আপনি আরেক দিকে তাকাইতে থাকেন, এটাই আদব। উঠেন, যান ওই পাশে, যান সামনে বসে, আদবের সাথে বসার তৌফিক হয় না। হ্যাঁ, এখানে বসে চোখ মারে চতুর্দিকে, এখানে আপনারা কেউ গোয়েন্দা বিভাগের লোক বানায় পাঠাইছে নাকি? ও কথা শুনতে আসছেন না গোয়েন্দাগিরি করতে আসছেন? হ্যাঁ, এইরকম লোক সামনে থাকলে তো কথা আসবে কোথেকে? আশ্চর্য মানুষ, সামনে বসে চতুর্দিকে ঘুরতে থাকে, দেখতে থাকে। আপনাকে কেউ এখানে গোয়েন্দা বানায় পাঠাইছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করেন। হ্যাঁ, কি বলতেছিলাম ভাই? সাবাস সাবাস, তুমি আচ্ছা মানুষ ভাই, জাযাকাল্লাহ। নিঃস্ব কাকে বলে? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এত আমল তার, নামাজ, নফল নামাজ, নফল রোজা, নফল হজ, নফল যাকাত, সদকা খায়রাত, নফল সদকা খায়রাত করতেই থাকছে, মানে আমল আর আমল, আমল আর আমল তার জীবনে। কিন্তু কিয়ামতের ময়দানে সে যখন হাজির হলো, এখন তার বিরুদ্ধে অভিযোগ শুরু হয়ে গেল যে হে আল্লাহ, এই বান্দা আমার গীবত করছিল, হে আল্লাহ, ও আমারে থাপ্পড় মারছিল, আয় আল্লাহ সে আমার উপর জুলুম করছিল, আয় আল্লাহ সে আমার হক নষ্ট করছিল। এক একজনে এক একটা নিয়ে আসবে, এ আমাকে একদিন অপমান করছিল, এক এক ধরনের অভিযোগ। এখন প্রত্যেক বান্দার এই অভিযোগ চুকানোর জন্য, মিটানোর জন্য মহান রব্বুল আলামিন ওই বেশি নেক আমলওয়ালা লোকটার নেকিগুলো এই অভিযোগকারীদের মধ্যে বন্টন করে দিতে থাকবেন। লও তোমার গীবত বাবদ এতগুলো নেকি, লও তোমার এই জুলুম বাবদ এতগুলো নেকি, তোমাকে থাপ্পড় দিয়েছিল তার বাবদ এতগুলো নেকি। এই করতে 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 সবগুলো নেকি একদম শেষ যখন হয়ে যাবে, কিন্তু অভিযোগকারী পাওনাদার হকদার এখনো বাকি রয়ে গেছে, তখন ওই অভিযোগকারী হকদারদের গুণাগুলো এই লোকটার গর্দার উপর চাপায় দেওয়া হবে। পরে ওর কোনো নেকি থাকবে না, তো শেষ পর্যন্ত যখন আমল ওজন নেকি আর বদি ওজন করা হবে, ওর বদির পাল্লা ভারী হয়ে যাবে এবং তার জন্য জাহান্নামের ফয়সালা হবে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসল নিঃস্বত এই লোকটা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, এজন্য যে দুনিয়াতে থাকবো কিন্তু আখেরাতকে এক মুহূর্তের জন্য না ভুলি, সবসময় আখেরাতের ফিকির রাখি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি বলতেন, আমার মুসলমান ভাই, আমাদের যে কোনো কাজ যে কোনো কথার সময় এটা ইয়ে খেয়াল থাকা আমাদের কর্তব্য, অন্তরের ধ্যান রাখা কর্তব্য, কি জো ইয়ে কাম ইস ওয়াক্ত হাম কর রহে হ্যায় আয়া ইয়ে আখেরাত কে লিয়ে মুফীদ হ্যায় ইয়া মুজির, এই যে কাজটা এই মুহূর্তে আমি করতেছি এটা আখেরাতের জন্য উপকারী না ক্ষতিকর, এতে আমার তো আখেরাতের কোনো ক্ষতি তো হবে না, কালকে আমাকে আযাব তো ভোগ করতে হবে না, এই ফিকির সর্বক্ষণ জাগ্রত থাকা সকল মুসলমানের জন্য কর্তব্য। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, এই চিন্তা ফিকির যার মধ্যে থাকবে তার জীবনের গুনাহগুলো ছুটবে, অন্যায়গুলো ছুটবে, জীবন কেবলই পবিত্র হবে, একদম এই একটা মাত্র ফিকির তাকে আল্লাহর ওলি বানিয়ে দেবে, এই একটা মাত্র ফিকির তাকে একদম ফ্রেশ, একদম সুন্দর, একদম আলোকদীপ্ত জীবনের অধিকারী বানিয়ে দেবে। আমার প্রিয় বন্ধুরা, বড় আজীব, অনেক মানুষ লম্বা আমলকে মনে করে বেশি আমল, লম্বা পাগড়ি এবং খুব সুরমা লাগায় নিল এবং এই এশরাক এই আওয়ামিন এই চাষ এগুলো সবই নেক আমল এবং সুন্নত মোতাবেক, কিন্তু এই লোকটার মধ্যে বুঝ নাই, যার কারণে সে করে কি ওই কোনো না কোনো গুনাহে লিপ্ত। আরে বলতে চাই না, কিন্তু আপনারা তো বুঝেনি আমি কার কথা বলছি, ঘুরে ঘুরে কারো কি বোধ করতেছে, আরে তোমার চালাকি আল্লাহ পাক কি জানেন না, আল্লাহ পাক কি বুঝেন না, কালকে আমাদের কি উপায় হবে। আহা, এক হাদিস শরীফ, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লাতে এক মহিলা আসলেন, এত ইবাদত ওয়ালা, দিন রাত এবাদতই ইবাদত, এবাদতই ইবাদত, এর মধ্যে ডুবে থাকে, নফল আমল নফল ইবাদত, এবাদতের মধ্যে দিন রাত ডুবা, কিন্তু এই মহিলার একটা মাত্র ত্রুটি আছে, সেটা হলো কি, ওর জবানটা ভালো না, এর জবানের দ্বারা নানান লোকের নানান কথাগুলো আঘাত করতে থাকে, কষ্ট দিতে থাকে, এলাকার লোক বিরক্ত অতিষ্ঠ তার দুর্ব্যবহারে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া ফিন্নার, এটা তো জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর এর বিপরীতে ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আমাদের মহল্লায় আরেকজন মেয়ে লোক আছে, এই মেয়ে লোকটার এত আমল নাই, তবে কি সে ফরজ নামাজটা পড়ে, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজটা পড়ে আর রমজানের রোজা রাখে, হালাল খায় এবং কাউকে সে কখনো কষ্ট দেয় না, কারো দ্বারা কেউ যেন তার দ্বারা কোনো কষ্ট না পায়, এই জন্য তার হামেশা ফিকির থাকে, সব লোক তার ব্যবহারে খুব খুশি খুব সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিয়া ফিল জান্নাহ, নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম আমি এই মসজিদের মধ্যে বলছি যে ইসলামের উপরে আমল করার জন্য সহজ তরিকা সেটা যেটা হাকিমুল ইসলাম কারি তেব সাহেব রহমতুল্লাহ আলাইহি দারুন দেওবন্দের একজন ষাট বছরের অধ্যক্ষ, তিনি যে কথা বলছিলেন, হে মুসলমান ভাইয়েরা, শেষ জমানার মুসলমান তোমরা, এই জমানাতে আমরা দুর্বল কমজোর, আমাদের হাজারো ব্যস্ততা থাকে, এই জমানার মধ্যে কোন মুসলমান যদি তোমরা এতটুকু করো, ফরজ আদায় করলা, ওয়াজিবটা আদায় করলা, সুন্নতে মুয়াক্কাদা আদায় করলা, আর গুনাহ থেকে বাঁচলা, জুলুম থেকে বাঁচলা, এতটুকু করলে তোমরা এক একজন এই জমানার বাইজিদ বুস্তামি, এক একজন তোমরা এই জমানার জুনায়দ বাগদাদি। আমার প্রিয় বন্ধুরা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যে কোটি কোটি আলেম ওলামা আউলিয়া বুজুর্গান দিন যাকে অনুসরণ করেন, যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা মুসলমানরা মনে করো ওলি আল্লাহ হওয়া কঠিন জিনিস, তিনি বলেন ওলি হওয়া প্রত্যেকের উপর ফরজ, আল্লাহর ওলি হওয়া প্রত্যেকের উপর ফরজ, কারণ ওলি মানে আল্লাহর বন্ধু, তো আল্লাহর বন্ধু হব আমরা না আল্লাহর শত্রু হব, আল্লাহর সঙ্গে কি বন্ধুত্ব করা না শত্রুতা করা, কোনটা রাস্তা দুইটাই, হয় আল্লাহর বন্ধু আর না হলে আল্লাহর শত্রু, আরেক ভাষায় আরেক ভাবে বলতে গেলে হয় তুমি আল্লাহর বন্ধু না হলে শয়তানের বন্ধু, দুইটা দুইটা রাস্তার একটা রাস্তা তো ধরতে হবে, তো যদি আল্লাহর বন্ধু হয় তার জন্য জান্নাত, আর শয়তানের বন্ধু হলে তার জন্য জাহান্নাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যখন তৌরাফুল আশিয়া ও বিয়াজদা দেহা অপর সাইডটা বিপরীত দিকটা যখন চোখের সামনে আসে তখন বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তো যেহেতু আল্লাহর বন্ধু হওয়া অথবা আল্লাহর শত্রু আল্লাহর দুশ্মন হওয়া দুইটাই রাস্তা, তো দুশ্মন হওয়া তো কোনো ক্রমে আমরা কামনা করতে পারি না, তাহলে একটাই পথ সেটা হলো আল্লাহর বন্ধু হওয়া, আর যে আল্লাহর বন্ধু হয় সে আল্লাহর ওলি হয়। এখন ওলি হওয়া যখন ফরজ, তাহলে সে ফরজ আদায় করব কিভাবে? অনেকের মাথায় বড় বাজ পড়ে, কঠিন লাগে এই টাইপটা কথা বলেন। আমার এখন এই হাফিজ হুজুর হুজুর বইতে বলেন আপনি, আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ডিসি, আমি একজন এমপি, কি কথা বুঝেন নাই? অথবা আমি কমপক্ষে একজন ওসি স্যার, আমার হাজারো দায় দায়িত্ব আছে, ঝামেলা আছে, ব্যস্ততা আছে, কোথায় কোথায় যাওয়া লাগে, কত কাজ করা লাগে, আমি ওলি আল্লাহ হব কিভাবে? কি কথা বুঝেন নেই? একই উম্মত মাওলানা আসতে পারি থানবী রহমতুল্লাহ বলেন, আমার ভাই মুসলমান ওলি আল্লাহ হওয়ার জন্য খালি দুইটা কাজ করা লাগে, একটা হলো ঈমান ভিতরে থাকে আর একটা হলো তাকওয়া। এই দুই জিনিস হইলেই তখন তুমি ওলি আল্লাহ। ঈমান তো আল্লাহ পাক তোমাকে দিয়েই দিছেন, আর একটা জিনিস লাগবে সেটা হলো তাকওয়া পরহেজগারী। আর তাকওয়া পরহেজগারীর সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো যে তুমি ফরজ ওয়াজিব ছাড়বা না আর কোনো গুনাহ করবা না। কি আমার কথা বুঝতেছেন আপনারা? তাকওয়ার মানে কি? ফরজ ওয়াজিব ছাড়বা না আর কোনো গুনাহ করবা না, এতটুকু কাজ হইলেই ঈমানের সঙ্গে আল্লাহর কসম সে ওলি আল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর কেয়ামতের ময়দানে যে সকল মানুষ গুনাগার হয়ে কেয়ামতের ময়দানে উঠবে মুসলমান, তো অনেক শাস্তির শাস্তির পরে, কম বেশি শাস্তির পরে তারাও জান্নাতে যাবে। কিন্তু যে সকল মুসলমানরা হাজারো লাখ কোটি আমল তো করতে পারে নাই কিন্তু ফরজটুকু ধরে রাখছে, ওয়াজিবটুকু সুন্নতি মুয়াক্কাদাটুকু ধরে রাখছে, আর দিন রাত যুদ্ধ করছে নফসের বিরুদ্ধে, আমি গুনাহ করব না, আমি পাপের পথে যাব না, আমি কারো দুই পয়সা নষ্ট করব না, আমি কারো উপর জুলুম করব না, আল্লাহর কসম এরা সব ওলি আল্লাহ, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে আমাদের হিসাবকে আল্লাহ পাক সহজ করবেন, হিসাবে যদি আল্লাহ তাআলা নেয় তো সহজ কেমনে হয় সেটা? ভাই ওসি হিসাব যদি হিসাব নেয় কি সহজ লাগে? তো যদি মিনিস্টার হিসাব ধরে দুদকের চেয়ারম্যান যদি হিসাব নেওয়া আরম্ভ করে এটা কি সহজ লাগে? তো কালকে আমাদের রব্বুল আলামিন যখন হিসাব নেবেন জীবনের, তো একদিনেরও হিসাব দেওয়া সম্ভব হবে? তাহলে আমাদের উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আয়েশা, ওইটা হিসাব নাম মাত্র, হিসাব হবে নাম মাত্র। সেটা কি? এক এক বান্দাকে আল্লাহ পাক ডাকবেন, ডাইকে বলবেন তার আমল নামা পুরো জিন্দগি তার সামনে রাখা হবে, এই তুমি করছো ভালো মন্দ। এক নজর আল্লাহ পাক দেখবেন, দেখার পরে বলবেন যে আচ্ছা যাও জান্নাতে যাও। এবং রাসূল পাক ইন্নামা যালিকাল আরযু ফামান নুকিসা উযিবা, যদি আল্লাহর তরফে হিসাব নেওয়াই হয় একজনও রক্ষা পাবে না, যারই ধরবে সেই শেষ হয়ে যাবে, তার আযাব নির্ধারিত হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুরা, আমি আলহামদুলিল্লাহ সারা দেশে সফর করার তৌফিক হয়, কিন্তু বক্তৃতা করার জন্য না, শুধু মুসলমান ভাইদের সামনে ইসলামকে সহজভাবে পেশ করার জন্য। ইসলাম জিনিসটা কি আমার প্রিয় বন্ধুরা? ইসলাম এমন কোন ভারী জিনিস না যে কয়েক হাজার পাহাড় যেন মাথার উপর চাপলো, খালি ডর লাগে না জানি আমি জাহান্নামে যাই কিনা, আমাদের মতো শয়তানদের জান্নাতে যাওয়া সম্ভবই না। আমার প্রিয় বন্ধুরা, যে আপনার সন্তান দুইটা, দুই রকম, আপনার দশটা সন্তান আছে, পাঁচটা আছে একদম তাজা তুজা তাগড়া মজবুত, আর বাকিগুলো ল্যাংড়া লুলা আন্দা কানা বয়রা এই টাইপের, তো ওগুলোকে আপনি সন্তান মনে করেন না? ওদেরকে আপনি খাইতে দেন না, ওদেরকে ঘরের জায়গা দেন না, ওদেরকে কাপড় চোপড় দেন না, আপনি বাপ হিসাবে মা হিসাবে ওদেরকে কি আপনি একটু আদর করেন না? আল্লাহর কসম প্রিয় বন্ধুরা, যেই বান্দারা নেক আমলওয়ারা তারা জান্নাতে যাবে নেক আমলের রাস্তায়, আর যেই বান্দারা গুনাগার তারা তওবা করতে করতে একদম জান্নাতে পৌঁছে যাবে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তায়ু মিনাজ জামবি কামান লা জামবালা, যেই বান্দারা হাজারো গুনাহ করার পরে আল্লাহ পাকের নিকট তওবা করে, আল্লাহ পাক নিঃসন্দেহে একদম বেগুনাহ বান্দাদের মতো মর্তবা তাদেরকে নসিব করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা তাবাল আবদু আনসাল্লাহু হাফাযাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মালিমাহু মিনাল আরদি হাত্তা ইয়ালকা আল্লাহ তাআলা ইয়াওমাল কিয়ামা ওয়া লাইসা আলাইহি শাহিদ মিনাল্লাহি বিযামবিন। যে মানুষ যখন গুনাহ করে, অন্যায় কাজ করে, ওর বিরুদ্ধে কয়েকটা সাক্ষী হয়, একটা অন্যায় কাজ করলে, একটা গীবধ করলে, একটা মিথ্যা বললে, ভিন্নারীর প্রতি একবার দৃষ্টি করলে, যা যে কোনো মানুষের উপর জুলুম করলে, যে কোনো অন্যায় অপরাধ করলে সেখানে কয়েকটা সাক্ষী হয়। কি কি সাক্ষী? যে অঙ্গের দ্বারা গুণাটা হলো সে অঙ্গটা ওর বিরুদ্ধে সাক্ষী হবে, চোখের দ্বারা গুণা করলো চোখ সাক্ষী, জবানের দ্বারা করলে জবান সাক্ষী, হাতের দ্বারা করলে হাত কাল কিয়ামত ওর বিরুদ্ধে সাক্ষী হবে। কি কথা বুঝতেছেন ভাইরা? এ হলো নিজের শরীরটা, দেহটাই সাক্ষী হবে, এ হলো এক। নম্বর দুই, যেই জমিনের উপরে সে গুণা করলো জমিন সাক্ষী, কোন উপায় নাই তো, বাঁচবার কোন উপায় নেই। আর এই যে কেরামান কাতিবিন ফেরেস্তা, যারা আমাদের জীবনের সকল কর্মের রিপোর্ট লিখতে থাকেন, ওই ফেরেস্তারা হবেন সাক্ষী। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে কালকে আমাদের বাঁচবার কোন উপায় আছে? কোন উপায় নেই। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহ পাকের নিকট নিজের হাজারো অপরাধের পরে তওবা করে নিল, অনুতপ্ত হলো, লজ্জিত হলো, সেই পথ থেকে ফিরে আসলো, আল্লাহর কাছে মাপ চাইল, তো আল্লাহ পাক জাল্লালু আম্মানা ওয়ালু এই যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ওই গুনার রিপোর্ট কমপ্লিটলি একদম ভুলে দেন, এবং ফেরেশতাদেরকে গুনার কথা সম্পূর্ণ ভুলে দেন, ফেরেশতারাও কিছু মনে রাখতে পারে না। আর যে জমিনের উপর গুনাহ হয়েছিল, জমিনকে আল্লাহ পাক ভুলে দেন। এই বান্দা কাল কিয়ামতে যখন আল্লাহ পাকের সম্মুখে হাজির হবে, তার বিরুদ্ধে কোন সাক্ষী পাওয়া যাবে না, তার বিরুদ্ধে একজন সাক্ষীও পাওয়া যাবে না। আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত নসিব করে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবলিস একবার আল্লাহ তাআলাকে বলল যে হে রব, আপনার ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আপনার এক এক বান্দার দেহে প্রাণ থাকবে, ওদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, ওদেরকে নষ্ট ভ্রষ্ট করার জন্য, পাপে লিপ্ত করার জন্য আমি সর্ব রকমের চেষ্টা করবই করব। এই বলছে ইবলিস আল্লাহর ইজ্জতের কসম করে। উত্তর রব্বুল আলামিন কি চুপ থাকতেন? মহান রব্বুল আলামিন সাথে সাথে ওর ও করতে একবার কসম, আল্লাহ পাক তিনবার কসম করলেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, আমার মহাপ্রতাপের কসম করে আমি বলি, হে ইবলিস শুন তুই, লা আযালু আগফিরুল্লাহ মাস্তাগফিরুনি, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নিকট মাফ চাইতে থাকবে, আমি ওদেরকে মাফ করতেই থাকবো। হ্যাঁ, আমি ওদেরকে মাফ করতেই থাকবো। এবং এক হাদিস তো আজীব যে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের জীবনে সাহাবী হয়েছিলেন, কিন্তু মূলত ইনি শুরু জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী ছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন ওয়াহশী। হত্যা করার পরে মক্কা যখন বিজয় হয়, এই ওয়াহশীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে বললেন যে তুমি ইসলাম যদি গ্রহণ করো, আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এত বড় ভয়ঙ্কর অপরাধী, যেখানে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে সে সারা বিশ্বের মানুষকে হত্যা করার মতো অপরাধী। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর সেখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যাকারী, সে কত বড় অপরাধী! মনে হয় যে সারা বিশ্বের মানুষকে কয়েক হাজার কোটি বার হত্যা করার চেয়েও ভয়ঙ্কর অপরাধী, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মর্তবা তো অনেক উঠতে সাধারণ মানুষদের চেয়ে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম, আমার রসুল তোমাদের জন্য সীমাহীন দরদওয়ালা, সীমাহীন মায়া মহব্বতওয়ালা, তিনি চান যে তোমাদেরকে কিভাবে মুক্ত করে কেবল কিভাবে তোমাদেরকে জান্নাতে পৌঁছাইতে পারেন, কেবল জান্নাতের পথে ডাকতেই থাকেন, এবং হালুম্মা হালুম্মো আসো আসো জান্নাতের দিকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসালি কামাসাল রাজুল ইস্তাওকাদা নারান ফালাম্মা আযাত মা হাওলাহু যাহাবাল ফারাশ ওয়াহাদি দাওয়াবুল্লাতি তাকাউ ফিন নার ইয়াকানা ফিহা ফাজআল ইয়াজুহুন্না ফায়াগলিবনা ওয়াতাকাহামনা ফিহা ফানা হাজিজুকুম আনিন নার হালুম্মা আনিন নার হালুম্মা আনিন নার ফাতাগলিবুন্নি ওয়াতাকাহামুনা ফিহা আও কামা ক্বাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার অবস্থাটা কি, তোমাদের জন্য আমি কি করতে চাই শোনো। সেটা একটা লোক আগুন জ্বালাইলো জরুরত পুরা করার জন্য, কিন্তু আগুন দেখলেই একদল পোকা, যেগুলো হচ্ছে সামা পোকা, এই সামা পোকার দল দলে দলে ঝাঁপায়া ঝাঁপায়া আগুনের মধ্যে পড়তে থাকলো, আর লোকটা ভাবলো হা এগুলো মরবে আগুনে পড়ে। লোকটা দুই হাতে কত যে চেষ্টা করতেছে এগুলোকে থামানোর জন্য, কিন্তু কোনোভাবে থামাইতে পারলো না। দলে দলে গিয়া ওরা কেবল আগুনের মধ্যে পড়তেই থাকলো, মরতেই থাকলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক এই লোকটা যেরকম প্রাণপণ চেষ্টা করতেছে ওই সামা পোকাগুলোকে রক্ষা করার জন্য, অনুরূপ আমি তোমাদের জন্য দিন রাত ব্যস্ত, আমি নেশাগ্রস্ত, আর বলতে থাকি ফিরো জাহান্নাম থেকে, ফিরো জাহান্নামের আগুন থেকে, ফিরো জাহান্নামের আগুন থেকে। কিন্তু ওই পোকাগুলো যেরকম ওর মানা করা সত্ত্বেও কেবল দলের দলে গিয়ে ঝাঁপায় আগুনের মধ্যে পড়তেছে, আমি এত বলার পরে এত চাওয়ার পরও আমার কথা শুনল না, কান দিল না সেদিকে, দলে দলে ঝাঁপায় কেবল জাহান্নামের আগুনের ভিতরে তোমরা নিক্ষিপ্ত হচ্ছ। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এমনটা দরদওয়ালা ছিলেন প্যারা নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু ইসলামের কদর করার, ইমানের কদর করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীরভাবে ভালোবাসার, তার জীবনের জীবনের সর্বোচ্চ ফলোয়ার হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এই ওয়াসিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইসলাম কবুলের জন্য, ওয়াসি তখন বার্গেনিং শুরু করলেন। যে তিনি বললেন যে যেই পবিত্র কোরআন আপনার উপর নাজিল হয় ওই কোরআনের মধ্যে বলা আছে যে লোক জিনা করলো, যে অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, তাই না, যে ব্যক্তি ছেড়ে করলো এবং যে ব্যক্তি মদ পান করলো, তো তার জন্য কাল কিয়ামতে জাহান্নামের আযাব নির্ধারিত। তো আপনি আমাকে বলছেন ইসলাম কবুল করলে আমি মাপ পেয়ে যাবো, আমার জান্নাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন যে দেখি আল্লাহর তরফ থেকে তোমার জন্য কি ফয়সালা হয়। জিবরিল আমিন আসলেন আল্লাহর তরফ থেকে এটা সমাধান নিয়া, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন সমাধান হিসাবে, যে যারা আগে অন্যায় করছিল এত রকমের, কিন্তু এখন যদি সেই কুফর শিরক ত্যাগ করে দেয়, ঈমান নিয়ে আসে, তওবা করে, ঈমান আনে আর বাকি জীবন নেক আমল করতে থাকে, তো আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়া তাদের গুনার বদলে আল্লাহ পাক তাদেরকে নেকি দান করে দিবেন। যেখানে ছিল অপরাধ সেখানে আল্লাহ পাক তাকে নেককার বানিয়ে দিবেন এবং জান্নাত নসিব করে দিবেন। এই আয়াত পাক নাযিল হলে ওয়াসি তখন খুশি হওয়ার কথা, যে আল্লাহ পাক তো তওবা করলে আমাকে মাফ করবেন। কিন্তু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে আল্লাহ পাক বলছেন যে তওবা করার পরে বাকি জীবন নেক আমলের মধ্যে কাটান লাগবে। আমিলা আমালান সালিহা, তা আমি বাকি জীবন নেক আমলের মধ্যেই, নেক কাজের মধ্যেই থাকতে পারবো কিনা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না। যদি আবারও আমার কোনো এক্সিডেন্ট হয়ে গেল, এক হোক একশো হোক, হইতে তো পারে, তো তার জন্য আল্লাহর তরফ থেকে এখানে কোনো কিছুই বলা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা থাকো, দেখি আল্লাহ পাক ফের কি ফয়সালা করেন, কি জবাব দেন। এরপরে জিবরিল আমিন আবার আসলেন আল্লাহর তরফ থেকে আরেকটা বিধান, আরেকটা ফরমান নিয়ে। তিনি বললেন আল্লাহ পাকের, আল্লাহ পাক ঘোষণা করছেন পবিত্র কোরআনের আয়াত এগুলো, ইন্নাল্লাহ লা ইউগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইউগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক সহ মৃত্যু হলে আল্লাহ পাক তো ক্ষমা করবেন না, কিন্তু এছাড়া যত প্রকারের গুনাহই হোক না কেন আল্লাহ পাক যাকে চান সব গুনাহই তাকে মাফ করে দিতে পারেন। এই ওয়াসি তখন বললেন কি যে কথা কত সুন্দর, যে শিরক থেকে আমি তওবা করলাম, এরপরে জীবনে যত গুনাহই হবে আল্লাহ পাক চাইলেই মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন চাইলে মাফ করবেন, এখন আমাকে তিনি চাইবেন কিনা তা তো আমি জানি না। কি কথা বলেন না, যে তিনি যাকে চান তাকে মাফ করবে, তা আমাকে তিনি চাইবেন কিনা, আমার যদি মাফ না করেন তাহলে আমার উপায় কি? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরপরে চতুর্থবার আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, বলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানালু বলেন, হে রাসূল আমার এই কথাটা আপনি উদ্ধৃত করে শুনিয়ে দেন। হে আমার বান্দারা, হাজারো লাখ কোটি অন্যায় করলো, চরম থেকে চরম অপরাধীপ্ত হয়ে গেল, আমি আল্লাহর রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়েও না, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের তওবা করলে তোমাদের সবগুলো গুনাহ আমি মাফ করে দেব। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এইবার ওয়াসি দেখলেন আর কোনো ফাঁক নাই, একদম ক্লিয়ার, শতভাগ পরিষ্কার, তিনি তখন ইসলাম কবুল করলেন, আল্লাহ পাক তাকেও মাফ করে দিলেন। ইন্নাল ইসলাম ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুলের সাথে সাথে পিছনের জিন্দেগির সব গুণা একদম মাফ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আশ্চর্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আমলের ব্যাপারে বলছেন যে আমলগুলো করলেই বা সব গুণা মাফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উযু যখন মানুষ সুন্নত মোতাবেক করে, উযু কমপ্লিট হলো সাথে সাথে মায়ের পেট থেকে এইমাত্র ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতোই বন্ধ একদম নিষ্পাপ হয়ে যায়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে, তো তোমাদের ঘরের সামনে যদি দরিয়া থাকে আর দরিয়ার ভিতরে তুমি পাঁচবার গোসল করো, তোমার দেহে কোনো ময়লা থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচ ওয়াক্ত নামাজের নূরের দরিয়া যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শরীক হবে, তো তার জীবনে কোনো ময়লা থাকবে না। নামাজের বরকতে সব গুণ আল্লাহ মাফ করতে থাকেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের রোজা যখন মানুষ রাখে, রমজানের রোজা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানু ওয়ালু ঈদের দিনে বলতে থাকেন যে হে বান্দারা, এর জেও মাগফুরান লাকুম, যাও আজকে আমি তোমাদেরকে মাফ করে দিলাম। রমজানের 30 রোজা খতম বা 29 রোজা খতম, রমজানের পুরো রোজা রাখতেছে, আল্লাহ পাক ঈদের দিনে তার জন্য ক্ষমা ঘোষণা করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনুরূপ ভাবে হজ্জের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কাজামিন ওয়ালাদাতু উম্মু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির নিয়তে হজ করলো, তো তার হজ যখন কমপ্লিট হয়, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো সে একদম নিষ্পাপ হয়ে যায়। তো অনুরূপ ভাবে ইসলাম কবুল করলো, আগের জীবনে হাজারো অপরাধ ছিল, গুনাহ ছিল, তো সাথে সাথে ইসলাম কবুলের সাথে সাথে সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। কিন্তু এই যে ওয়াসির জন্য আল্লাহর তরফ থেকে এরকম আয়াত নাজিল হলো যে হাজারো গুনাহ সত্ত্বেও তারপরে আল্লাহর নিকট মাফ চাইলে আল্লাহ পাক গ্যারান্টি দিয়া বললেন যে মাফ করে দিব। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে হাজারো গুনাহ করলে পরে তওবা করলে মাফ চাইলে আল্লাহ যে মাফ করে দিবেন বললেন, এইটা কি খালি ওয়াসির জন্য না কিয়ামত পর্যন্ত সব মুসলমানদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিল মুমিনিনা আম্মা, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে সুসংবাদ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, এজন্য আমরা হিম্মত করি যে আমরা আল্লাহর ওলি হয়ে দুনিয়ার থেকে যাবো ইনশাআল্লাহ তাআলা। হযরত হাকিমুল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ জি কথা বলছেন যে বিলায়াত মুরাক্কাবায় দু জুজতে আল্লাহর ওলি হওয়া যায় দুই জিনিসের দ্বারা, ঈমান এবং তাকওয়া। ঈমান তো আল্লাহ পাক দান করেই দিয়েছেন নিজ দয়াতে, আর একটা কাজ করতে হবে তাকওয়া, পরহেজগারি অবলম্বন। তার মানে হলো ফরজ ওয়াজিব গুলো আমল করা, সুন্নতে মুয়াক্কাদা গুলো আমল করা, গুনাহ না করা, আর কারোর উপর জুলুম না করা। এতটুকু কাজ হয়ে গেলে, কিন্তু যদি জুলুম হলো, কারো পয়সা নষ্ট করছে, 10 টাকা কারো নষ্ট করছে, এখন 10 টাকা দিয়ে দেন, এখন 10 টাকা দিতে গেলে শরম লাগবে, কেমনে দি ভাই, আমি তোমার পকেট থেকে না বলে নিয়েছিলাম, তোমার সিন্দুক থেকে না বলে নিয়েছিলাম, এখন তুমি নাও, কি ভাই এটা আবার মুসিবত হবে না? আর এই বুড়া বয়সে বা এরকম বড় বয়সে গিয়ে এরকম করতে গেলে ব্যাজ্যত হওয়া লাগবে না? এখানে শরীয়তের মশলা হলো ওই লোককে ডাইরেক্ট গিয়ে বলতে হবে না যে তোমার টাকা নিয়েছিলাম ভাই, আল্লাহর হাতে মাফ করে দিবেই নাও টাকা, কি কথা বুঝুন নাই, বরং ওই টাকাটা যে কোনো ভাবে তার ভান্ডে পচলি হল। যেমন আপনি এরকম করলেন যে ভাই এটা বাচ্চা কাচ্চাদের জন্য খরচ করে নেন 500 টাকা, এটা মন চাইছিল যে খুবই মন চায় যে আপনার একটু গিফট করি, কি কথা বুঝুন নাই, অথবা তার সিন্ধুকের মধ্যে গিয়ে রাখা আসছে যে কোনো ভাবে, কাউকে দিয়ে রাখা দিলেন, আত্মীয় স্বজন কেউ থাকলে এরকম রাখার মতো, অর্থাৎ তার মালটা, তার সম্পদটা, তার পাওনাটা তার হাতে পৌঁছলেই হলো। এরপরে আপনি মাপ চাওয়ার তরিকা হলো যে কোনো সময় হঠাৎ কথায় কথা বলেন, ভাই জীবনে কত রকমের ভুল ত্রুটি করতে থাকছি, কে জানে কখন আপনার কোন কোন আপনার কোন কষ্ট দিছি, কোন হক আপনার নষ্ট করছি, আচ্ছা ভাই আল্লাহর হাতে মাফ করে দিয়ে এজমালি ভাবে বললে তার কাছ থেকে মাপ চাইয়া নেওয়া, কি কথা বুঝেন না, ডাইরেক্ট সেটা বলার কোনো দরকার হবে না ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় বন্ধুরা, আমরা হিম্মত করে ইনশাআল্লাহ তাআলা আমরা গুনাহ মুক্ত জিন্দেগি বানাবো। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে তৌফিক দান করেন। মুফতি সাহেব হুজুর এসে গেছেন, মহানগর করু এর থেকে বাইরে কেমন আছে? আমার প্রিয় বন্ধুরা, এখন আপনারা বলেন ইসলাম সহজ লাগে না কঠিন মনে হয়? আরে এত সহজ, শুধু ইসলাম যে সহজ এবং সুন্দর এটা নিয়ে শুধু এই সাবজেক্ট মানে যদি আলোচনা করা হয়, আমার মনে হয় ফজর পর্যন্ত মুসলমান ভাইরা উঠতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দরভাবে, এত সহজভাবে, এত মজাদারভাবে ইসলামকে পেশ করছেন। আল্লাহর কসম, যারা সারা দুনিয়ার মদ খাওয়াতে অভ্যস্ত, হাজারো বোতল খাওয়ার পরে, লাখ কোটি বোতল খাওয়ার পরে যেই স্বাদ আর মজা না পাওয়া গেছে ইসলামের একটা ছোট্ট ছোট্ট আমলের মধ্যে, তার চেয়ে লাখ কোটি গুণ বেশি মজা আল্লাহ পাক রাখছেন। কিন্তু আমাদের বুঝের কমি সেটা। আমার প্রিয় বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ যদি বান্দা আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে প্রতিদিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, সর্বশেষ আমি এই কথা বলবো, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং রমজানের রোজাগুলো রাখি, হজ ফরজ হলে হজ করি, যাকাত ফরজ হলে যাকাত দিই, আমার ভাইরা গুনাহ থেকে বাঁচি, কখনো কোনো গুনাহ হয়ে গেলে জলদি তওবা করি, আর হালাল খাই, আর কোনো মাখলুকের উপরে, কোনো মানুষের উপরে জুলুম না করি, আর যদি কারো দা কারো উপর কোনো রকমের জুলুম হয়ে যায়, এই আখিরাতের আযাবের যে সহজ, আজকে তার নিকট থেকে যে কোনো কৌশলে, হেকমতে, মহব্বতে আমরা তার থেকে মাফ চাই নি। তো আমাদের দুনিয়ার জীবনে এতটুকু সতর্কতা, সাবধানতা, এতটুকু ত্যাগ যদি আমরা স্বীকার করতে পারি, নিঃসন্দেহেই বান্দার জন্য জান্নাতের গেট একদম উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাকে আপনাকে সকলকে এরকম স্বচ্ছ সুন্দর জিন্দেগি নসিব ফরমায়া দেন, এর জন্য ফিকির করার তৌফিক দান করেন। সর্বশেষ আমি দুইটা বিষয় বলবো। একটা হচ্ছে যে আমার দাদা পীর হাকিমুল উম্মতের খলিফা শাহ আব্দুল গনি ফুলবীর রহমতুল্লাহ আলাইহি বলতেন, আম ওয়ালে সে আম মিলতা হ্যায়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হ্যায়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হ্যায়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হ্যায়। আম ওয়ালার কাছে আম পাওয়া যায়, কাপড় ওয়ালার কাছে কাপড় পাওয়া যায়, পেয়ারা ওয়ালার কাছে পেয়ারা পাওয়া যায়, মধু ওয়ালার কাছে মধু পাওয়া যায়, আর কোন আল্লাহ ওয়ালার কাছে গেলে নিঃসন্দেহে আল্লাহকে পাওয়া যায়। ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর সত্যকে সাথ রায় পড়ো। আর একটা হাদিস বলবো, সেটা হলো যেটা আমি সব জায়গাতেই বলার চেষ্টা করি কি যে আমি মজবুর হয়ে বলার জন্য, যে এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান যদি প্রতিদিন সারা জীবনে 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কতবার ভাই? 100 বার। যদি কোনো মুসলমান প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে জিকির করে, কিয়ামতের দিন হাশরের মাঠে সে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দেন। আর আমার শায়খ রহমতুল্লাহ আলী বলতেন, আমার দাদা পীর রহমতুল্লাহ আলী মহিউসুন্না মাওলানা সাহেব রওসা রহমতুল্লাহ আলী দুনিয়ার যে কোনো প্রান্তে যেতেন, এই মানুষটা দেওয়ানা ছিলেন, যেন কেউ জাদু করছে তাকে এই কথাগুলো বলার জন্য, সুন্নত জিন্দা করো, সুন্নত জিন্দা করো। আমার প্রিয় বন্ধুরা, কি হলো আজকে সুন্নতের আমলের ব্যাপারে দিনদার মানুষরাও পিছনে, হাতের নখ বড় বড়, মুজগুলো বড় বড়, দাড়িগুলো সুন্নত মোতাবেক সেভাবে রাখার তৌফিক হয় না, অনেকে দাড়ি রাখেন, আসরানো না, তেলও দেন না, কি তরিকা? মুস্তাদি আবি হানিফাতে লিখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার যে কোনো জায়গাতে যখন যেখানে থাকতেন তার সঙ্গে অবশ্যই চিরুনি থাকতো, এবং তিনি বলছেন মান কানা লাহু শারুন ফাল ইউসলিহু, যার চুল দাড়ি আছে সে যেন এটার যত্ন নেয়, তেল লাগাবে, আসরাবে। মুসলমানরা সুন্নত মোতাবেক আমল করলে কত যে সুন্দর হয় মুসলমান। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে নকশে কদম নবী কে হ্যায় জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যায় সুন্নত কে রাস্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের নকশা, সুন্নতের নকশা মোতাবেক যে জিন্দেগি বানায়, এই নকশা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়, আল্লাহ পর্যন্ত পৌঁছায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। আমি তো আপনার অপেক্ষা করতেছি সেই কখন থেকে, আমি বলছি যে উনি যখন বয়ান করেন বস যেদিক থেকেই হোক, তারা একবার বলছেন আগে আমি ঠিক আছে, পরে আবার বলুন উনি শেষে বয়ান করেন আমি ঠিক আছে। উনি হজরত মুহিউদ্দিন হজরত মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আল হাকিম উম্মতের সর্বশেষ যে খলিফা ছিলেন, সেই বুজুর্গের খলিফা হজরত মুফতি মিজান রহমান সাহিদ সাহেব, আপনারা ইতমিনানের সাথে বসেন, ওনার বয়ান শুরু হলে তো আর কারো উঠার সুযোগ এমনও থাকবে না ইনশাআল্লাহ, এসা জাদুগ্রস্ত হবেন ইনশাআল্লাহ আপনারা।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بیشیر جیکنو پرانتو تھے کے نیومی تو نیز نیز موبائلیر ہواٹس اپے پاور جننو جگازوک کرن ای نمبرے 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان سنار لنک mixlr.com/khanka-bd اسپیلنگ mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয় এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয় প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে তারপর কন্ট্যাক্ট তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে তারপর সেন্ড এ টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়